ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে ইয়াইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম নূরে মুজাসসাম শফী উমাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যারা আমাকে ভালোবাসে তাদের দরুদ শুনে থাকি, দরুদ পাঠকারীকে চিনতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। অনুষ্ঠান আমাদের অভ্যাসসমূহ আপনি মাদানী চ্যানেলে দেখছেন। আলহামদুলিল্লাহ মরকজি মজলিসের সুরার নিগরান মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বরকাতুহুল আলিয়া আমাদের সাথে উপস্থিত আছেন। বিভিন্ন ডাইমেনশন এবং বিভিন্ন দিক নিয়ে আমাদের এই প্রোগ্রামে আলোচনা হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেগুলো পালন করার এবং যে উত্তম মাদানী ফুল বর্ণনা হচ্ছে সেগুলো নিজের জীবনে সম্পৃক্ত করার এবং যে ক্ষতিগুলো বর্ণনা করা হচ্ছে আল্লাহ করিম আমাদেরকে সেগুলো থেকে বেঁচে থাকার সৌভাগ্য দান করুক। হাজি সাহেব, আমি আজ চিন্তা করছি যে এ ব্যাপারে কিছু বয়ান করুন। কিছু খবর শোনা যায় যে শরীর অক্ষম এবং এ ধরনের ব্যাপার হয়ে থাকে, সে কোনো অভ্যাস যেগুলো আমাদের স্বাস্থ্যের উপর নেগেটিভ ইম্প্যাক্ট প্রয়োগ করে, এ সম্পর্কে কিছু ইরশাদ করুন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এখন তো যা হওয়ার তা হয়ে গেল সালমান ভাই।
আল্লাহু আকবার।
আমির আহলে সুন্নাত প্রথম রোজা থেকে শুরু হতে বলে আসছেন যে রমজানুল মোবারকের শেষ দশ দিনে ডাক্তারের চেম্বারে ভিড় বেড়ে যায়। যেভাবে আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি সেগুলো আমাদের রুটিনেই থাকে না, যেভাবে প্রতিদিন শরবত পান করি না, যেভাবে এখন প্রতিদিন বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের শরবত পান করে থাকি, এইভাবে
হাজি সাহেব শরবত পান করছেন, শরবতটা কোন ধরনের হয়?
বিভিন্ন রঙের কালারের শরবত হয়ে থাকে, আমি তো এত কিছু দেখিনি আর আমি তো এত কিছু খাইও নি, এইভাবে বুঝুন অনেক কম একেবারে হয়ে থাকে বিভিন্ন রঙের শরবত, দুই তিন কালারের শরবত আমি নিজেও দেখেছি।
ঠিক তাই,
তো বিভিন্ন রঙের শরবত রয়েছে আর যে ভাজা পোড়া রয়েছে, এইভাবে যত ধরনের খাবার আমরা রমজানুল মুবারকে গ্রহণ করে থাকি তা মূলত আমাদের দৈনিক রুটিনের বাইরে হয়ে থাকে। আর রাত আটটা থেকে এভাবে বুঝুন সন্ধ্যা সাতটা থেকে প্লাস মাইনাস সন্ধ্যা ছটা থেকে নিয়ে প্রায় সেহরির সময় পর্যন্ত, এর মধ্যে বারো ঘন্টা পূর্ণ হয় না। এই সময়ে আমরা যে খাবার দাবারের উপর যেভাবে মনোযোগ দিয়ে থাকি, আমাদের বিভিন্ন খাবারের পর্ব চলতে থাকে, ঘন্টা দেড় ঘন্টা পর কিছু না কিছু খেতেই থাকি। এখন এইসব কিছু যা হচ্ছে, তো একটা নিয়ম আছে, অ্যাকশনের রিয়াকশন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং সেই সময় ডাক্তারের কাছে ভিড় হওয়া, শারীরিক সমস্যা দেখা দেয়া, এটা বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষয়। আল্লাহ সবাইকে সুস্থ সবল রাখুক, কিন্তু এই যা হলো তা ডাক্তারকে দেখে চিকিৎসার দিকে যান এবং সচেতনতার দিকে যান, এটাই হতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। মূলত এই সকল রোগের মধ্যে প্রবলেম হলো এই যে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, আর ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার কারণে করোনার যে অ্যাটাক রয়েছে তার সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকে। তাই আমার অনুরোধ হলো এই যে নিজের ইমিউন সিস্টেমকে মজবুত রাখার জন্য চেষ্টা করা উচিত এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত। যেমন মানুষ দুধ পান করে, দুধ পান করার ফলে শরীরে শক্তি অর্জন হয়, সিদ্ধ ডিম খেলে প্রোটিনের অভাব দূর হয়, খেজুরও এটাও খুবই পুষ্টিকর এবং অন্যান্য সবজি ফলমূল ইত্যাদি আছে, আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন, এর দ্বারা আপনার ইমিউন সিস্টেমও মজবুত হয় আর আপনি সুস্থ থাকেন। এই বিষয়গুলো হয়ে থাকে, আল্লাহ তাআলা ভালো রাখুক। এখন যে মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাকে যা বলছি, আমাদের মতে আমরা যে রমজান মাসকে একটা সিস্টেমের মধ্য দিয়ে দাওয়াত ইসলামীর অনুকূলে অতিবাহিত করি, যে শেষ দশ দিন আমার জন্য পার্সোনালিভাবে আমি তা খুব সেন্সিটিভলি নিয়ে থাকি। প্রথমত শেষ বীজোর রাত, এর মধ্যে বীজোর পাঁচটি রাত খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এটা মনে করুন, এটা রমজানুল মুবারকের বিশেষ উপহার, একটি বিশেষ পুরস্কার, বীজোর রাত। তারপরের মধ্যে ২৬তম রমজান রয়েছে, এরপর ২৭তম রাতও রয়েছে। তারপর মাহে রমজানকে বিদায় জানানোর জন্য একটি ইস্তেমা হয়ে থাকে, সেটা কোনো গ্যাদারিং নয় কিন্তু একটা ইভেন্ট। আমরা কোন গ্যাদারিংয়ের মধ্যে গিয়ে বসবো? আমরা এমনি তো ট্রান্সমিশন আর আমির আহলে সুন্নতের কাছে বসে আমাদের সব কিছুর ব্যবস্থা করতে হয়। তেমনিভাবে জুমাতুল বিদা একটা বিশেষ সুযোগ, অর্থাৎ এমন মনে করুন এই যে শেষ দশ রাতগুলো খুবই গুরুত্বপূর্ণ, ফ্রুটফুল, এবং বলতে পারেন এটা একটা পূর্ণ জ্যাম প্যাক। আমাদের প্রস্তুতি নিতে হয়, বয়ান তৈরি করতে হয়, পড়তে হয়, একটি জাদুয়াল বানাতে হয়, একটি সম্পূর্ণ শিডিউল তৈরি করতে হয়। এইভাবে অনেক লোক হয়ে থাকে খতমে কোরআন এই দশ রাতের মধ্যে, সবে কদরের রাতের ইস্তেমা এই দশ রাতের মধ্যেই হয়, ২৬তম দিবসের ইস্তেমা এবং কর্মকাণ্ড এই রাতেই রয়েছে, বিজোর রাতের ইবাদত শেষ দশ দিনে রয়েছে, লাইলাতুল জায়েজা শেষ রাত যেটা আগমন করে সেটাও, অর্থাৎ এটাই রুটিন, এইভাবে সব কাজ করতে হয়। তারপর ঈদ, ঈদের নামাজ, এই যে দশ বারো দিন থাকে, আমি পার্সোনালিভাবে দেখেছি যে তাতে আমাদের ঈদের প্রোগ্রামের ট্রান্সমিশনও রয়েছে। তো এই যে দর্শক শ্রোতারা রয়েছেন, তাদের যে আশা ভরসাগুলো রয়েছে, তারপর দাওয়াত ইসলামী রয়েছে, আমি নিজের হিসাবে বলছি, আর আমার মতো অনেক জিম্মাদার ইসলামী ভাই এমন রয়েছেন যে যারা এ ব্যাপারে খুবই সজাগ থাকেন, ভাই এই যে শেষ দশ রাতে অর্থাৎ অনেক আমল করতে হয়, তারপর নিজের একক ইবাদতের ধারাবাহিকতা এই শেষ দশ দিনে বেড়ে যায়। বিজোর রাতের কারণে, খতমে কোরআনের কারণে, জুমাতুল বিদার কারণে, তো এগুলো হয়। তো এতে সবগুলো বিষয় এমন, তো অর্থাৎ এইভাবে বুঝুন, ধরুন আপনার স্বাস্থ্য ভালো রয়েছে আর আপনি ফ্রেশও আছেন, তখন আপনি এই ধরনের কাজগুলো আরও ভালোভাবে করতে পারবেন। আল্লাহ তাআলা ইখলাস দান করুক, ইখলাস হোক, আল্লাহ তাআলা কবুল করুক। তো মদিনা মদিনা
হাজি সাহেব, কম নিদ্রার অভ্যাস সেটাকে কিভাবে দেখেন? যারা রাত্রে কম ঘুমাই,
কম দ্বারা আপনি কতটুকু উদ্দেশ্য নিচ্ছেন?
এমনও বলতে শোনা গেছে যে আমরা তো মাত্র তিন ঘন্টা ঘুমাই।
দেখুন, এটা হয়তো একটি রোগ, যে ঘুম আসে না বা কম হয় তার চিকিৎসা করানো উচিত। কেননা কোনো মানুষ ইচ্ছা করে বলে না যে আমি কম ঘুমাই, এটা কোনো কৃতিত্ব নয়। আর ফিজিক্যালি এবং মেডিক্যালি আর লজিক্যালি যদি প্রতিটি ক্ষেত্রে দেখা যায়, তবে সাত অথবা আট ঘন্টার ঘুমকে স্ট্যান্ডার্ড ঘুম বলা হয়। কেননা ২৪ ঘন্টা, এই ২৪ ঘন্টাকে আমাদের এখানে তিন ভাগে ভাগ করা হয়, আট ঘন্টা বিশ্রাম, আট দশ ঘন্টা অফিসে এবং বাকি ৬ ঘন্টা অন্যান্য অ্যাক্টিভিটিস। এটা একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট। মূলত আমাদের চাকরি আট ঘন্টার, কাজ হয় আট ঘন্টার, কিন্তু আসা যাওয়ার মধ্যে ২ ঘন্টা চলে যায়, আসায় ১ ঘন্টা, যাওয়ায় ১ ঘন্টা। যখন আমরা অফিসে যাই সাধারণত আট ঘন্টার ডিউটি হয়। এভাবে বুঝুন আপনার দশ ঘন্টা চাকরির মধ্যে চলে যায়, আট ঘন্টা আপনি বিশ্রাম নেন, এরপর চার ছয় ঘন্টা আপনার হাতে থাকে, এর মধ্যে আপনার খাবার দাবার, নামাজ ইত্যাদি সব কিছু হয় এবং ঘুমের প্রস্তুতি গ্রহণ করেন। এভাবে অর্থাৎ ইহকালীন পরকালীন অ্যাক্টিভিটিস নিয়ে থাকেন, এভাবে হয়। সাত আট ঘন্টা সাধারণত ঘুমানো উচিত, অথবা ন্যূনতম সাত ঘন্টা আপনার ঘুমানো উচিত, সাত সাড়ে সাত ঘন্টা এমন হওয়া উচিত। কম ঘুমিয়ে নিজের জন্য ক্ষতি ডেকে আনেন, এটা কোনো কৃতিত্ব নয়। রুটিন ফলো করুন। দেখুন, আপনি কি গ্রিনিস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখাবেন? আপনি রুটিন অনুযায়ী কাজ করুন, নেচার অনুযায়ী কাজ করুন, প্রকৃতির মতে কাজ করুন। নিয়ম হল যে এত ঘন্টা ঘুমান, খাবারের সময় এটি, বিশ্রামের সময় এটি, কাজের সময় এটি, ইত্যাদি। এখন আপনি মানুষের প্রশংসা পাওয়ার জন্য বলবেন যে জনাব আমি কম ঘুমাই, আমি এমন করি তেমন করি, মানুষের প্রশংসা কিছুটা পাবেন, এরপর ডাক্তারের ওষুধও পাবেন,
আল্লাহু আকবার,
অতঃপর ড্রিপ লাগবে। আপনি দেখুন তারা ড্রিপ লাগিয়ে ঘুরে,
কেবল ট্রিপে নয়, কখনো তাদের ব্রেনের সমস্যা হয়ে যায়।
আসলে অনেক সময় তাদেরকে নর্মালি কন্ডিশনেও দেখা যায়।
মানুষ যখন নর্মাল পজিশনে থাকে অভ্যস্ত হয়ে যায়, একটা রুটিন আছে, জীবন আছে, কাজ আছে। আমি কিছুদিন পূর্বে যাওয়ার পথে হেক ইসলাম ভাই আমাকে বললো যে ভাই অনেক টেনশন। বললাম মূল প্রবলেম হলো এই টেনশন শব্দকে এত ব্যাপক করে দেওয়া হয়েছে, প্রতিটি জিনিসের মধ্যে টেনশন হয় না। ঘরের কাজকর্ম, ব্যবসা বাণিজ্যেও টেনশন হয় না, পার্ট অফ ওয়ার্ক হয়। প্রেশার এবং টেনশনের মধ্যে পার্থক্য আছে, প্রতিটি প্রেশার টেনশন নয়। এখন কাজের প্রেশার, লোড বেশি, টাকা আসছে, ব্যবসা চলছে, ডিলিংস ভালো হচ্ছে, টেনশন কিসের? টেনশন তো পেরেশানির নাম। টেনশনের পর ডিপ্রেশন শুরু হয়ে যায়।
আল্লাহ দয়া করুক।
যখন আমরা এটা এত বেশি ইউজ টু হয়ে যাই তখন আমাদের সুগার লেভেল বেড়ে যায়, বিপি বেড়ে যায়। তো আপনাদের কাছে আমার অনুরোধ হলো এই প্রেশারকে টেনশনের নাম দিবেন না। দেখুন আমাদের ঘরে কারো দাওয়াত রয়েছে, তো প্রেশার থাকে যে এটা রান্না করতে হবে, ওটা রান্না করতে হবে। ভাই এতে টেনশনের কি আছে? আপনি নিজে তো দাওয়াত দিয়েছেন, কেউ তো আর নিজে থেকে আসেনি, টেনশন কিসের? হ্যাঁ, এমন দাওয়াতে আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আল্লাহ না করুক অন্য কোনো কাজে যদি দুর্ঘটনা ঘটে যায়, তখন তা টেনশনের বিষয় হয়ে থাকে, প্রেশার হওয়া। আচ্ছা, একটা সুন্দর ওয়ার্ড আছে প্রেশারকে, যদি আপনি প্রেশারের, আপনি যদি প্রেশার বের করতে চান, এর জন্য আপনাকে একটি সুন্দর শব্দ দিচ্ছি, পার্ট অফ ওয়ার্ক। এটা খুবই সুন্দর একটা ওয়ার্ড, পার্ট অফ ওয়ার্ক। যা কিছু হচ্ছে এটাই হলো, দ্যাট ইজ পার্ট অফ ওয়ার্ক, কাজের অংশ। কিছু জিনিস কাজের অংশ হয়ে থাকে, কাজের সে অংশকে আপনি প্রেশার হিসেবে নেবেন না, টেনশন হিসেবেও নেবেন না, না এটাকে অন্যভাবে নেবেন। যখন আপনি একে, যেভাবে আমি বলছি, যখন সেটাকে পার্ট অফ ওয়ার্কে নেবেন তখন আপনি হাসি উৎফুল্লে থাকবেন, অর্থাৎ আপনি মানুষকে বকাঝকা করবেন না, এর ফলে আপনার কোনো প্রেশারও আসবে না। তো 10-12 ঘন্টা, এই 10-12 ঘন্টা এটাই করতে পারবো, আর কি করব? 10-12 ঘন্টা এটাই করেছি, সে এটা করলো, ওটা করলো, ঘরে গিয়ে ঘুমিয়ে গেলাম। আপনি আপনার কাজ করুন, পরের দিন যখন আসবেন সেটাকে রুটিন মোতাবেক চালাবেন। দ্বিতীয় কথা হলো, আমাদের যে অভ্যাস রয়েছে, আমরা নিজের শক্তি, নিজের যোগ্যতা আর নিজের টাইমিংয়ের চেয়ে অধিক কাজ নিয়ে থাকি, যার কারণে এই ঘুমও চলে যায়, খিটখিটের স্বভাব চলে আসে, এবং সেই খিটখিটে স্বভাবই রাগ তৈরি করে, আর রাগ নিজের মর্যাদাকে নষ্ট করে দেওয়ার মতো কাজ করায়। তো আপনি দেখবেন যেমন টাইমলাইন থাকে, আপনার কাছে 12 ঘন্টা, আমার মতে আমি আপনাকে 12 ঘন্টার একটা স্ট্যান্ডার্ড এস্টিমেট দিচ্ছি, যে 10 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, যেমন 12 ঘন্টার একটা টাইমলাইন আছে, সে 12 ঘন্টার টাইমলাইনের উপর আধা ঘন্টা এটা, 1 ঘন্টা এটা, 2 ঘন্টা এটা, 3 ঘন্টা এটা, 4 ঘন্টা এটা, এভাবে সময় বণ্টন করুন, ঠিক আছে? কাজ বণ্টন করুন, সে কাজগুলোর পর আপনি অন্য কোনো কাজ নেবেন না, কোনো স্পেস নেই, সম্ভাবনাও নেই। মানুষের অ্যাপয়েন্টমেন্ট থাকে তখন কি করেন ভাই? সম্ভাবনা নেই। আপনি দেখুন 2 মাস পর পর কারো ডেট পড়ে, তো এভাবে হয়ে থাকে। এর পূর্বে টাইমলাইনের উপর সব কাজ আসছে, স্পেসই থাকে না। এমন নয় যে 24 ঘন্টা পূর্ণ হলো, যে সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে সে কাজ পূর্ণ হয়েছে, এরপর আর কোনো স্পেসই থাকে না, স্পেসই তো নেই। যখন আলমারিতে জিনিসপত্র রাখতে পারেন না তখন আপনি জিনিসগুলোকে বলপূর্বক প্রবেশ করান, তখন আর দরজা খোলে না। তো দরজা খোলার জন্য কি করতে হয়? বল প্রয়োগ করতে হয়, হয়তো দরজা খুলে চলে আসবে, কিংবা হাতল খুলে চলে আসবে, অথবা ভেতরে অন্য কোনো পার্টস ভেঙে যাবে। তাই যেখানে যতগুলো স্থান রয়েছে ততগুলো স্থানে কাজ করুন, সে কাজকে সামনে নিয়ে চলুন। আপনি তো জানেন যে এই কাজটি হওয়া সম্ভব নয়, সে কাজটি নিজের দায়িত্বে নেবেন না। এটা আমি আপনাকে এভাবে বুঝুন যে টাইম ম্যানেজমেন্ট হিসেবে বা ওয়ার্ক ম্যানেজমেন্ট হিসেবে কিছু জিনিস উপস্থাপন করছি। এই যে আমাদের অভ্যাস, আমরা অর্থাৎ ওভার অকিউপাইড হয়ে যায়, আমরা সেটাকে ওভার অকিউপাইড বলে। আমরা ওভার অকিউপাইড না হই, অর্থাৎ আমাদের নিকট এমন ক্রাউড কাজ জমা না রাখি যার মাধ্যমে, যার জামে পড়ে বুঝতে না পারি যে আসল কাজ কোনটি,
ঠিক আছে?
এরপর এতে যেহেতু আপনার টপিক এটাই চালু আছে, আমি দর্শক শ্রোতাদের অবগতির জন্য আরজ করব, যখন আপনি এভাবে টাইমলাইন সেট করে কাজ করবেন, যেভাবে আপনি 10 ঘন্টার, 8 ঘন্টার, 12 ঘন্টার টাইমলাইন বানালেন, আপনি যেভাবে টাইমলাইন বানালেন সে টাইমলাইনে আপনি এরপর পোর্শন বানান, লাইক P1, P2, P3, P4। একটা এক্সাম্পল দিচ্ছি, Priority 1, Priority 2, Priority 3, Priority 4, 4 এক্সাম্পল। ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট যে কাজ হবে, ইম্পর্টেন্টও আর্জেন্টও, সেটাকে পেওয়ালে রাখুন। ইম্পর্টেন্ট এবং আর্জেন্টের অনেক উদাহরণ দেওয়া হয়েছে, আমিও একটি দিচ্ছি। উদাহরণস্বরূপ, আপনার চোখ খুলেছে ফজরে, এই সময়ে নামাজের সময়ও যাচ্ছে, উজিও করতে হবে। এই কাজটি ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট, সে সময় অন্য কাজ করতে পারবেন না। না মোবাইল দেখার সময় আছে, না কথা বলার সময় আছে, না অন্য সময় আছে। কারণ এটা তো ইম্পর্টেন্টও ছিল, আর্জেন্টও ছিল। ফজরের নামাজ আদায় করা তো ইম্পর্টেন্ট, আর্জেন্ট কেন হলো? আর্জেন্ট হলো কারণ জামাত চলে যাচ্ছে অথবা নামাজের টাইম চলে যাচ্ছে। এটি ইম্পর্টেন্টও আর্জেন্টও, এটিকে পি ওয়ানে রাখুন। তো এখন যে কাজ ইম্পর্টেন্টও আর্জেন্টও, সেটাকে পি ওয়ানে নিন। তো একটি কাজ কেবল ইম্পর্টেন্ট হয়ে থাকে, ইম্পর্টেন্টও এর সাথে আর্জেন্ট প্লাস হয়ে যায়। তারপর একটি ইম্পর্টেন্ট, যেটা আর্জেন্ট হয় সেটা ইম্পর্টেন্ট হয়ে যায় সাধারণত। তারপর আরেকটি হয়ে থাকে ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয়, সেটাকে পি টুতে রাখুন। কাজটি করা জরুরি, অবশ্যই করতে হবে আজকের মধ্যে। তারপর এভাবে কাজ চলে আসে, আরেকটি কাজ নট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট। এখন সেটার সময় হবে, টাইম হবে, কোনো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। যেমন আপনি কাউকে আধা ঘন্টা এক ঘন্টা কাউকে স্লট দিলেন নিজের সময় থেকে, এখন ঘন্টা দেড় ঘন্টায় কাজ হয় না, ঘরে কেউ আসার কথা ছিল আসেনি, তো আপনার কাছে এক দেড় ঘন্টা ফ্রি থাকেন। তো আপনি সেই ফ্রি সময়ে আপনার কাছে আসলো, আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? ঘন্টা দেড় ঘন্টা ক্যান্সেল হয়ে গেল, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেল, আসার কথা ছিল, নিষেধ করেছিলাম, ইমার্জেন্সি ছিল, ঘরে সমস্যা ছিল তাই আসতে পারিনি, প্লিজ ভাই, ইম্পর্টেন্ট কল ছিল কিছুই করতে পারিনি, ইত্যাদি ইত্যাদি। এখন আপনার নিকট যে স্লট বেঁচে গেল, সে স্লটের জন্য আপনি কাজ অলরেডি বের করে রেখেছেন, যদি সময় বাঁচে তবে করব। তো সেই কাজ না ইম্পর্টেন্ট ছিল, না আর্জেন্ট ছিল, কিন্তু কাজ ছিল, সেটাকে সেখানের জন্য রাখুন। আপনি এতটুকু, অর্থাৎ আমার আন্ডারস্ট্যান্ডিং হলো এই, যখন আপনি এমন পরিস্থিতিতে নিজেকে নিয়ে আসেন, আপনি এমন পরিস্থিতিতে, এমন সিচুয়েশনে আপনাকে ওয়ার্কলোড বাধা সৃষ্টি করতে পারছে না, আপনি এখন এটা বলতে পারেন না যে জনাব আমি কি করতে পারি। অর্থাৎ বললেন যে বারো ঘন্টার আমার যে রেসপন্সিবিলিটি ছিল, আমি যে কাজ করি বা কাজ করব, তা এমন হতে পারে না, আমি সেটাকে সামনে নিতে পারবো না। ওকে, দ্বিতীয় ইস্যুতে আসছি। এটা সেই কাজ যেখানে বন্টন আরম্ভ হয়ে যায়, ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক শুরু হয়ে যায়। আমরা সেটাকে সাংগঠনিকভাবে বলি ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক উইথ পাওয়ার। আপনি কাজকে বন্টন করুন, আপনি কাজের হাত বৃদ্ধি করুন, হাত বাড়ানো, অর্থাৎ আপনার প্লাগ পর্যন্ত হাত যাচ্ছে না, তো আপনি কি করেন, এক্সটেনশন নেন। সবসময় এক্সটেনশনের প্রয়োজন হয় না, মানুষ তিন চারটি এক্সটেনশন নেয়, তারপর তার বাড়ায়, তারপর আপনি তা লাগিয়ে নেন, এরপর আপনার এক্সটেনশন শুরু করে দেন। যখন কাজ এক্সপ্যান্ড হবে তখন এক্সটেনশনের পালা চলে আসে। এখন আপনি আপনার আগে কম্পিটেন্ট, যোগ্য, উপযুক্ত লোক নিয়োগ দিয়ে আরম্ভ করে দেন। আর যখন আপনার ওয়ার্ক ফ্লো বৃদ্ধি পাবে তখন কাজের বন্টন শুরু করে দিতে হবে। যখন সেখানে কাজ বন্টন করা শুরু করবেন, মনে রাখবেন সেখানে বারো ঘন্টা ছিল, যেন ১৩ ঘন্টা না হয়। ওকে, বারো ১৩ হতে পারবে না। এখন যে বারো ঘন্টা ছিল সেই বারো ঘন্টার মধ্যে ১০ ঘন্টা আপনি কাজের জন্য রাখুন, যা আপনার কাজ ছিল, যা আপনি রেগুলারলি করেন। আপনি ২ ঘন্টা তাদের জন্য রাখুন যাদেরকে দিয়ে আপনি কাজ করাতে চান, কেননা যাদেরকে আপনি কাজ দিচ্ছেন তাদেরকে যদি ফলো আপ না করেন তো সে কাজ হয়েছে কি হয়নি আপনি জানতে পারবেন না, ফলে পেরেশানিতে থাকবেন, খিটখিটে স্বভাব হবে, লোকসান হবে, নিদ্রা চলে যাবে। এটা প্রতিষ্ঠানেও, ব্যবসায়ও, এমনকি রাষ্ট্রেও এভাবে করতে হবে। সর্বপ্রথম কাজ হল ক্যাপাসিটির মধ্যে থেকে কাজ করতে হবে। দ্বিতীয়ত, কম্পিটেন্ট লোকদের আপনি সামনে রাখুন। থার্ড, তাদের ফলো আপ মজবুত রাখুন। এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনি চলেন, আপনি একটি নয়, শত নয়, আপনি ১২০০ কাজ নিয়ে নিন, কেননা কর্মচারী আছে, মানুষজন আছে, আপনার কাছে ১২ ঘন্টা আছে, ১২ ঘন্টা সময় দিতে পারে এমন মানুষ দিন, এইরকম কর্মঠ লোক নিয়োগ দিন, আপনার যত পরিচিত আছে তাদেরকে নিয়োগ দিন, এবং তারা সকলে ১২ ঘন্টা কাজ করবে। কিন্তু সে ১২ ঘন্টা কাজের রিপোর্ট নেওয়ার জন্য আপনার ১২ মিনিট প্রয়োজন হবে। সেই ১২ মিনিটে আপনি তার ১২ ঘন্টা কাজের কনক্লুড নিয়ে নিলেন, যখন সে হবে কনফিডেন্স, হবে যোগ্য, এবং আপনিও কাজ আদায় করতে পারবেন। আচ্ছা, এটা কখন ফেল হবে? আপনি তো তাকে কাজ বুঝিয়ে দিলেন, তাকে দায়িত্ব অর্পণ করলেন, কিন্তু আপনি তাকে অথরিটি দেননি। সে প্রত্যেক কাজের জন্য আপনাকে জিজ্ঞাসা করছে, প্রত্যেক জিনিসের জন্য জিজ্ঞাসা করছে, আপনি তাকে উত্তর দিচ্ছেন, প্লিজ একটু থামুন, আমি ব্যস্ত আছি, আমি ব্যস্ত আছি, এখানে কাজ নষ্ট হয়ে যাবে। আপনার তাকে অথরিটি দিতে হবে এবং তার জন্য কোথায় সে জিজ্ঞাসা করবে তার জন্য একটি আলাদা রুলস বানাতে হবে। এই পজিশনে যখন আসবেন তখন আমাকে জিজ্ঞাসা করবেন, আদারওয়াইজ আপনার থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। এতে এটি হয় যে আপনি তার জেডি, সাধারণত আমাদের এখানে জব ডেসক্রিপশন বলা হয়, তার রেসপন্সিবিলিটি বলা হয়, আপনি তার খোঁজ নিন, দায়িত্ব দিয়ে দিন। বলা হয় যে কাউকে এক ঘন্টা দিয়ে আপনি আপনার দশ ঘন্টা বাঁচাতে পারবেন। তো এটা সেই জিনিস যা আপনাকে প্রশান্তিতে রাখবে, কেননা আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে জিকির আজকার করতে হবে, আপনাকে ইবাদতও করতে হবে, আপনাকে তিলাওয়াতও করতে হবে, আপনাকে দুনিয়াবী কাজও করতে হবে, আপনার যে সকল দায়িত্ব রয়েছে, ঘরের দায়িত্ব, সংগঠনের দায়িত্ব যদি থাকে, আপনার কারবারের দায়িত্ব, উপার্জনের দায়িত্ব, আত্মীয় স্বজনের দায়িত্ব, মানুষের উপর অনেক দায়িত্ব হয়ে থাকে, এই দায়িত্ব নিয়ে বেঁচে থাকতে হবে এবং এই বাঁচা আপনার জীবনে প্লেজার নিয়ে আসবে। এই সকল দায়িত্ব যদি জিন্দেগি হতে বের করে দেন তবে জিন্দেগি অর্থহীন হয়ে যাবে, উদ্দেশ্যহীন হয়ে যাবে, লবণবিহীন খাবারের মতো হয়ে যাবে, জীবনে কোনো কিছু স্বাদই পাবেন না। আর এইসব কিছুতে কিছু না কিছু ইস্যু চলে আসে, কিছু না কিছু পেরেশানি চলে আসে, কখনো খুশি আসবে, কখনো দুঃখ আসবে, কখনো চিন্তা করবেন, কখনো আনন্দিত হবেন। এইভাবে জীবনকে সুন্দর পদ্ধতিতে নিয়ে আপনি চলছেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি আর নেকির কাজে, তার সন্তুষ্টির কাজে সময় অতিবাহিত করছেন, খুশি হন।
মারহাবা।
এখানে আমি বিষয়গুলো সামান্য কিছু প্রসার করেছি আর আপনার সামনে একটি এইভাবে বুঝুন ওয়ার্ক ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট এবং এই ধরনের কিছু বিষয় নিজের ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী আরজ করার চেষ্টা করেছি। কিন্তু এর মধ্যে একটি ফ্যাক্টর অবশ্যই যুক্ত করবেন, মুচকি হাসির ফ্যাক্টর। এটা প্রমাণিত, প্রুভড, যে আপনি পরিবেশে হাসি নিয়ে আসেন, হাসি খুশি পরিবেশ রাখেন, স্মাইলিং এনভায়রনমেন্ট রাখেন। তো যারা কাজ করে তাদের মোর অর লেস 12% এফিসিয়েন্সি বেড়ে যায়। আমি এর উপর চিন্তা করছি সালমান ভাই, যদি আপনি, আমি আসলাম আর আপনার মনে হল যে মন মানসিকতা ঠিক নেই, মুড ভালো নেই, তখন আপনার নিজের চারটি প্রশ্নই ভুলে যাবেন, প্রশ্ন করব কি করব না, টেনশনে পড়ে যাবেন। আচ্ছা, আপনি যেভাবে আমার অবস্থার কারণে কল্পনার জগতে হারিয়ে গেলেন, যদি সে কল্পনার জগতে হারিয়ে না যেতেন তবে সেই খেয়াল নষ্ট হওয়ার যে সময় ছিল ইফিসিয়েন্সিতে খরচ হতো, এর উপর চিন্তা করেছিলাম। যখন আপনি সুন্দর পরিবেশ রাখবেন, খোলামেলা পরিবেশ রাখবেন, হাওয়া আসতে দিবেন, আলো আসতে দিবেন, কাজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, তখন আপনার ঘরের মধ্যেও মানুষ খুশিতে থাকবে। আমি আপনার ঘরের কথা বলছি, ঘরে মানুষকে খুশিতে রাখতে পারেন, আপনি ঘরে হাসি মুখে প্রবেশ করুন।
মারহাবা।
অর্থাৎ অনেক কমই এমন পরিস্থিতি হয়, আল্লাহ না করুক, কোনো চাকরির অসুস্থতার বা কোনো ধরনের দুর্ঘটনার ব্যাপার হলে, এগুলো রেগুলার বেসিসে হয় না, সেটা আলাদা ইস্যু হয়ে থাকে। কিন্তু জেনারেলভাবে যখন ঘরে যান, আমি আপনাকে আরজ করছি, যখন ঘরে আসবেন হাসি মুখে আসুন, আনন্দ চিত্তে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ভালো আছেন আপনি, মাশাআল্লাহ। ঘরের লোকজনের অর্ধেক ক্লান্তি আপনার সালামি নামিয়ে দিল। সূরা ইখলাস পড়ুন, বিসমিল্লাহ শরীফ পড়ে প্রবেশ করুন, সূরা ইখলাস পাঠ করুন, সূরা ইখলাস পড়া ভুলবেন না, ইনশাআল্লাহ এর মাধ্যমে ঘরে বরকত আসবে, আল্লাহ চাইলে কখনো আপনার ঘরে অভাব আসবে না। ঘরে প্রবেশ করুন, ঘরের মানুষদের সালাম দিন আর সূরা ইখলাস পড়ুন, আর যদি ঘরে কেউ না থাকে তবে প্রিয় নবীর দরবারে সালাম আরজ করুন, ঠিক আছে? ইনশাআল্লাহ সবসময় আপনার বরকত লাভ হবে। এটা আল্লাহর শুকরিয়া যে আমার অভ্যাসের অংশ যা আমি আপনাদের বললাম, আলহামদুলিল্লাহ। আমি একদিকে এখানে কথা বলছি, অতঃপর আমাকে পুনরায় ঘরে যেতে হয়, তো এই কথায় আমারও লজ্জা আসে, আমি এমন কথা বলবো যার কারণে ঘরে কথা শুনতে হয়, টিভিতে তো বলছি, ঘরের মধ্যে অন্যরকম, তো আমি এমন বাক্য শোনার জন্য প্রস্তুত নই। আল্লাহ আমাকে অর্থাৎ সুন্দর চরিত্রের প্রতিচ্ছবি বানাক এবং আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুক। এই যে ঘরের পরিস্থিতি এবং অবস্থা এভাবে রয়েছে। আচ্ছা, ঘরে যদি কোনো পেরেশানির বিষয় হয় তা মুচকি হেসে হ্যান্ডেল করুন, যদি চিন্তার বিষয় হয় তবে ভিন্ন কথা। তো এভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করুন ইনশাআল্লাহ তাআলা। এই যে প্যানিক হওয়ার মতো আমাদের স্বভাব, এটা আমাদের অভ্যাস, কথায় কথায় প্যানিক হয়ে যায়, খরগোশের মতো আমাদের মেজাজ।
ঠিক
ঠিক আছে,
একেবারে ঠিক।
খরগোশ অবের হয়ে থাকে, যদি বড়ই পরে মনে করে আকাশ ভেঙে পড়ল। ঠিক আছে, তো মানুষের খরগোশ অবের হওয়া উচিত নয়, অর্থাৎ এটাকে এভাবে বলা যায়। সালমান ভাই, প্রতিটি ব্যাপার কে তার পদমর্যাদা এবং তার অবস্থার উপর রাখা উচিত। আপনি যদি সেটাকে তার পদমর্যাদার চেয়ে বেশি গুরুত্ব দেন, তাহলে সে কাজটিও নষ্ট হয়ে যাবে, এবং যদি সেটাকে কম গুরুত্ব দেন, তাও কাজটি নষ্ট হয়ে যাবে। এমন যদি কোনো ব্যাপারে অনেক বেশি সময় দিয়ে দিলেন যা তার হকে ছিল না, সে ব্যাপারে বিষয়টি নষ্ট হয়ে যাবে। আপনি যদি সে ব্যাপারে সময় কম দিলেন, তখনও ব্যাপারটি নষ্ট হয়ে যাবে। তো এর উপর গুরুত্ব দেওয়া উচিত।
মারহাবা হাজি সাহেব, আপনিও একটি প্র্যাকটিক্যাল লাইফ মার্শাল্লাহ অতিবাহিত করছেন এবং বিরাট সফলতার সাথে আপনি জীবনের সফর চালু রেখেছেন।
সফলতা সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। সফলতার
আমাদের ভালো ধারণা হলো
সম্পর্কে আমি আপনাকে আরজ করছি, আপনার জন্য, আমার জন্য। সালমান ভাই সফল জীবন তারই যিনি ইমানকে ঠিক রেখে আল্লাহকে সন্তুষ্ট করে কবরে চলে গিয়েছেন। বাকি সবই দুনিয়াবি জীবন, আর এটাই যথেষ্ট যে সফলতা হয়ে কবর ইমান সহকারে যাওয়া, ইমান ঠিক রাখাই হলো আসল সফলতা। এটাই আমার অনুরোধ।
আপনি সঠিক বলেছেন মাশাআল্লাহ। কখনো সন্তানরা ঘরের মধ্যে, দুইজন সন্তানের মধ্যে পরস্পর ঝগড়া হয়ে যায়, ছেলে এবং মেয়ের মাঝে হলো বা মেয়ে এবং মেয়ের মাঝে হলো, এমন পরিস্থিতির মধ্যে মা বাবার নিকট খবর আসে, তখন কিভাবে হ্যান্ডেল করা উচিত?
আলাদা আলাদা শোনা, আলাদাভাবে শোনা, সময় দিতে হবে। আলাদা আলাদা শুনুন, তারপর সমস্যার বিষয়টি বুঝুন। এটা দীর্ঘ সময় দেওয়ার মতো টপিক নয়, কেননা ঋতু অনুযায়ী যেমন ডাক্তাররা বলেন, এখন যত পেশেন্ট আসেন তাদের জন্য ডাক্তারকে বেশি সময় দিতে হয় না। ডাক্তাররা প্রায় জানেন যে এই সময় যে পেশেন্টরা আসেন জেনারেলি তাদের ইস্যু কি হবে। অল্পতে মা বাবা ইস্যু হয়ে যায়, তারা জানে যে তাদের সন্তানের সমস্যা কি, তাই তাদেরকে খুব বেশি সময় দিতে হয় না। কিন্তু কিছুটা শুনুন, করুন, তারপর দুজনকে বসিয়ে সংশোধন করতে হয়, কেননা দুজনেরই ভুল থাকে। যদি একজনের ভুল হয়ে থাকে তবে তাকে আলাদাভাবে বসিয়ে এমন মানসিকতা তৈরি করুন, বাবা ভাইয়ের সাথে সমঝোতা করুন, এটা ভুল হয়েছে, ঠিক আছে, সেই যেন একঘেয়েমি না করে। যখন আপনি প্রথমে বলুন দরজাকে খুলবেন না ভাঙবেন,
খোলা,
খোলার জন্য করাঘাত করতে হয় এবং ভাঙার জন্য ধাক্কা দেয়া বা লাথি মারা। যদি আপনি লাথি মারেন তো দরজা ভাঙবে, আর যদি করাঘাত করেন বা নক করেন দরজা খুলবে। তাই সন্তানের বিবেকের দরজা খুলবেন, ভাঙবেন না।
বাহ বাহ, মারহাবা,
ঠিক আছে। এবং তাদেরকে বোঝানোর সময় আমাদের নিয়ত এটা হওয়া যে আমি যেভাবে তাদেরকে নিয়ে বসেছি তারাও ভবিষ্যতে তাদের সন্তানদেরকে নিয়ে এভাবে বসবে। তো এই যে শিক্ষা, তার সবচেয়ে বড় অংশ হল নম্রতা। নম্রতার মাধ্যমে যে কাজ হয় তা মেজাজ গরমে হয় না। আমি আপনাকে একটি দর্শক শ্রোতা কিতাবের মধ্যে এক্সাম্পল লিখা আছে। সূর্য এবং বাতাস, তারা উভয়ের মধ্যে কথা হয়েছে। কথা কি নম্রতার মাধ্যমে হয় নাকি মেজাজ গরমের মাধ্যমে হয়, অর্থাৎ হিকমত অথবা রাগের মাধ্যমে হয়। এক ব্যক্তি চাদর মুড়িয়ে, অর্থাৎ গায়ে চাদর মুড়িয়ে কোথাও যাচ্ছিল। বাতাস বলল যে আমি তার যে চাদর রয়েছে তা আমি খুলে ফেলব। সূর্য বলল আমি তার চাদর খুলে ফেলব, তবে আমার নিয়মে। প্রথম সুযোগ আসলো বাতাসের, হালকা হালকা বাতাস বইছে যেন তার চাদর উড়ে যায়, উড়ে গিয়ে খুলে যায়। চাদর খুলে যাওয়ার কারণে সে আরো শক্ত করে জড়িয়ে ধরে চলতে থাকল। হাওয়া আরো কঠিন রূপ ধারণ করল, জোরে হাওয়া বইছে, সে আরো শক্ত করে তার গায়ের চাদরটি জড়িয়ে ধরল। বাতাস বইতে বইতে ক্লান্ত হল, চাদর খুলতে পারল না। এখন সুযোগ আসলো সূর্যের হিকমতের। সূর্য তেমন কিছু করল না, সে আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নামতে লাগল। যত নিচে নামল তখন গরম বেড়ে গেল, গরম বাড়ার সাথে সাথে চাদর খুলে ফেলল। যে কাজটি বাতাসে করতে পারল না তা সূর্য কৌশলে করে নিল। এই যারা ঘরে গিয়ে ঝড় তুফান শুরু করে দেন তাদের মেজাজে পার্থক্য দেখা যায় না, বরং আরও জেদি হয়ে যায়। যদি জেদ চলে যায় তবে শেষ। বোঝানোর জন্য ঘটনাটি বললাম।
কতই না চমৎকার, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। কল চালিয়ে দিন। জি
সালমান ভাইয়ের দরবারে আমার আরো ছিল যে মাশাআল্লাহ প্রোগ্রামের বিষয়বস্তু খুবই চমৎকার। আলহামদুলিল্লাহ আপনার মাদানী ফুল দ্বারা আমরা সময়ের মূল্য সম্পর্কে জানতে পেরেছি।
অনেক অনেক শুকরিয়া। বিষয় তো আমি চয়েস করি না, সালমান ভাই করে থাকেন। আমি তো সালমান ভাইকে আরজ করি যে ভাই আজকের টপিক কি। সালমান ভাই তো সালমান ভাই বলেনি না,
কখনো কখনো বলি,
কখনো বলেন কখনো বলেন না। আজ তিনি এমন প্ল্যান নিয়ে আসলেন, ঠিক আছে। মাশাআল্লাহ অনেক অনেক শুকরিয়া উৎসাহ প্রদান করার জন্য।
নিগ্রানে সুরার দরবারে আমার আরজ হল, নিগ্রানে সুরা মাদানিফুল ইরশাদ করুন। কোটিপতি এক জামাই, তিনি বিল্ডিং এর মালিকও। তিনি সন্তানের নানিকে বললেন যে আমাকে হাজার টাকার সেলামি দিবেন এবং সাথে পোশাক বানিয়ে দিবেন, এবং বারংবার ফোন করেন। সন্তানের নানা তিনি ইন্তেকাল করেছেন এবং সম্বন্ধী শালকরাও বিয়ে করেছেন, তারা নিজেরাই চলতে কষ্ট হচ্ছে। তো এটা অনর্থক একটা পেরেশানির মধ্যে ফেলা। এই ব্যাপারে কিছু মাদানিফুল ইরশাদ করুন।
ঈদের সালামি হিসেবে এভাবে যদি কেউ নানি থেকে নাতিন বা নাতনি বড়কে এমন কথা বলে থাকেন, অনেক ভালোবাসার সাথে বলে নানুমণি সালামি দাও নানুমণি,
না এমন নয়। এখানে নাতি এবং নাতির ব্যাপার নয়, সে জামাই বলছে যাকে কন্যা দেয়া হয়েছে।
আল্লাহ আল্লাহ,
সেই করছে। নাতি এবং নাতনি এমন কথা বলবে না, এটা সেটা দাও। তিনি জামাই শব্দ ব্যবহার করেছেন।
জামাতা,
চট্টগ্রাম ভাষায় জামাতাকে
আচ্ছা
জামাই বলে।
জামাই জিত করছে তার শ্বশুরালয়ে।
জি
এটাই তো,
সে নিজেই কোটিপতি, খুব ভালো ফাইন্যান্সিয়ালি স্ট্যাটাসে আছে।
যদি অভাবে হয় তবে চাওয়া উচিত নয়, বরং যদি আল্লাহ না করুক মেয়েকে এমন আশঙ্কা থাকে যে যদি না দেই মেয়ে কষ্ট পাবে, তাহলে এই জন্য যদি জামাইকে কিছু দেন যেন মেয়ের কষ্ট থেকে রক্ষা করা যায়, তাহলে এটা জামাইয়ের জন্য ঘুষ হয়ে যাবে। জামাইয়ের এমনটি করা উচিত নয়।
জি কল।
ঢাকা থেকে মোহাম্মদ ইকবাল আত্তারি। প্রিয় প্রিয় নিগ্রানে সুরা এবং সালমান মাদানী ভাইয়ের অনেক প্রিয় এবং চমৎকার অতুলনীয় অনুষ্ঠান আমাদের অভ্যাসসমূহ। মাশা আল্লাহ আজ্জাওয়াজাল, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দৈনিক এই উপকারও হচ্ছে যে আমাদের যে মন্দ অভ্যাসগুলো রয়েছে সেগুলোর প্রতি মনোযোগ যায়, এবং যে ভালো অভ্যাসগুলো রয়েছে সেগুলো গ্রহণ করার প্রতি মন মানসিকতা তৈরি হয়। আজ নিগ্রানেশুরার খেদমতে এটাও আরজ করব যে হুজুর, কিছু লোকের এমন অভ্যাস হয়ে থাকে যে অফিসে হোক বা ঘরে আসুক কিংবা অন্য কারো ঘরে যায়, তখন সর্বপ্রথম সাধারণত মোবাইল কেড়ে নিয়ে তার ভিতর ডেটা চেক করে থাকে এবং দেখে যে এই মোবাইলের ভিতর কি কি রয়েছে। মানুষের মোবাইল চেক করা এমন অভ্যাস কি ভালো?
অন্য কারো মোবাইলের দিকে নজর দেয়া মোটেও উচিত নয়। আপনার ঘরে কেউ এসে আপনার মোবাইল নিয়ে যাবে,
মোবাইল নিয়ে গ্যালারিতে চলে যায়, পরস্পর বন্ধু SMS দেখার জন্য চলে যায়, এ ধরনের কর্মকাণ্ড ঠিকই হয়ে থাকে।
অন্য কারো মোবাইলে হস্তক্ষেপ করবে, অর্থাৎ কেউ বসে বসে মেসেজ করছে বা এমন কিছু করছে, সাধারণত এমন কাজ করে থাকে, হস্তক্ষেপ করেন, মোবাইল নিয়ে যায়।
জি হ্যাঁ, তৎক্ষণাৎ গ্যালারিতে চলে যায়, এমনও হয়।
ছবি ইত্যাদি দেখেন।
জি, কেমন ছবি রয়েছে, কেমন ভিডিও রয়েছে,
এটা তো ডেফিনেটলি অনুমতি নেই। অবশ্যই মন্দ স্বভাব কোনো কোনো সময় গুনাহের মধ্যে পড়ে যাবে, তো এমন লোকদের সাথে সম্পর্ক রাখা উচিত নয়। যদি কেউ চলে আসে তবে আপনার মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখুন, এমনটি হতে পারে।
ঠিক তাই। জি কল।
নিগ্রানেশ্বরের দরবারে আমার প্রশ্ন হলো যে কোনো কোনো স্থানে দেখা গিয়েছে যে বড় লোকেরা বন্ধুদের সাথে প্রায় দীর্ঘ রাত বাইরে বসে গল্প ইত্যাদি করে থাকেন এবং সারা রাত বসে থাকেন। রমজান মাসে কখনো কখনো সেহির টাইম শেষ হয়ে গেলে তখন ঘরে চলে যায় এবং আজানও হয়ে যায়, সেটার প্রতিও লক্ষ্য করেন না। এই ব্যাপারে আপনি কি ইরশাদ করেন?
তাদের কাছে হয়তো সময়ের মূল্য নেই যারা সারা রাত বাহিরে থাকে, আর হয়তো তারা জিন্দেগিকে বুঝতে পারেনি।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা।
জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে যেন পরীক্ষা করা যায় তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। তো মূলত এমন লোকেরা জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারে না। জীবনের উদ্দেশ্য হল অর্থাৎ এই যে মানুষ তার জীবনের প্রতিটি নিঃশ্বাসকে মূল্যায়ন করে, ইউটিলাইজ করে। সে রাত্রে বন্ধুদের সাথে, তাদের দ্বিতীয় প্রবলেম হল এই যে একে তো তাদের সময় নষ্ট হচ্ছে, সাথে টাকা পয়সাও নষ্ট হচ্ছে। তৃতীয় বিষয়, পরকালকে ধ্বংস করছে, তারা নামাজের সময় ভুলে যাচ্ছে। চতুর্থ বিষয়, ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, তারা ফ্যামিলিকে টাইম দিচ্ছে না। এখন সে ঘরে যাবে, ঘরে গিয়ে শুবে, শুয়ে সে ঘরের যে পরিবেশ নষ্ট হচ্ছে তাই হচ্ছে, ব্যবসায় লোকসান হচ্ছে, কাজেও। যেমন আমি কেবল রমজানের কথা বলছি না প্রিয় ইসলামী ভাইয়েরা, এছাড়াও যারা সারা রাত বাহিরে থাকেন, এটা কোনো কাজের মধ্যে পড়ে না। দুনিয়া ও আখিরাতকে সুন্দর করার মতো কাজ যদি আপনার দায়িত্বে থাকে তা করুন, না হয় ঘরে চলে যান। ঘরে গিয়ে স্ত্রী সন্তানদেরকে সময় দিন, মা বাবাকে সময় দিন, ভাই বোনদেরকে সময় দিন, তাদের সাথে থেকে ভালো ভালো কাজের কথা বলুন, দুনিয়া এবং আখিরাতের উপকার হয় এমন কথা বলুন, তাদের মন জয় করুন, এইসব কিছু করুন। বন্ধুদের মধ্যে এমন কি আছে? অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এখানে কিছু ছেলে আছে যারা বিয়ের পরও অবিবাহিতর মতো থেকে যায়, তারা ম্যাচিউরড মানুষ হতে পারে না। মানুষকে ম্যাচিউরড হতে হয়, ম্যারিড লাইফ আলাদা। বিবাহিত জীবনে প্রবেশ করলেন, আপনার অধিকারসমূহ, আপনার একটা ফ্যামিলি আছে, ছেলে মেয়েরা আপনার জন্য ওয়েট করে, তাদেরকেও টাইম দিন। অবশ্যই আল্লাহর দয়ায় যদি কবর ও আখিরাতের প্রস্তুতিমূলক কোনো কাজে যদি ব্যস্ত থাকেন, তবে ডেফিনেটলি পরিবারও বুঝবেন যে উনি উত্তম অনেক কাজের মধ্যে আছে। অনর্থক সময় যদি আপনি বাহিরে নষ্ট করেন, ঘরের লোকেরা কিভাবে জানবে যে চায়ের হোটেলে বসে আছেন, এখানে বসে আছেন, ওখানে বসে আছেন? প্রতিদিন হয়, ইনি যে প্রশ্নটি করলেন আমি আসা যাওয়ায় দেখেছি, সালমান ভাই ফুটপাতে এসব ভরে আছে, ফুটপাতে এসব লোকেরা বসে বসে আড্ডা দেয়। আমি চিন্তা করি তাদের কি কোনো ফ্যামিলি নেই আর কোনো কাজ নেই? অর্থাৎ মানুষেরা বসে বসে লুডু খেলছে, তাস খেলছে, গল্পগুজব করছে, জানি না এই কেমন কাজ, এটা তাদের প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। নটা দশটা বাজলে, দশটা এগারোটা বাজলে ঘরে খাবার খেয়ে সবাইকে বসিয়ে হাত ধুয়ে বাইক নিয়ে বের হলো, জিজ্ঞাসা করলেন কই যাচ্ছ, বললো বন্ধুদের কাছে, সারা রাত এদিক সেদিকে ঘুরতে থাকবে, ভাই ঘুমিয়ে পড়ুন, জামাত সহকারে ঈশা পড়ে শুয়ে যান, তাহাজ্জুদের নামাজ পড়ুন ভাই, কোরআন। প্রিয় ইসলামী ভাইয়েরা, জীবনের উদ্দেশ্যকে অনুধাবন করুন। জীবন অর্থাৎ এত সস্তা নয়, নিঃশ্বাস কি অনর্থক কাজে ব্যবহার করার জন্য? একবার সুবহানাল্লাহ বলি আল্লাহর জিকিরের জন্য, আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতে বৃক্ষরোপণ হবে, একটি শ্বাস মাত্র আপনি শুধু বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি শ্বাসে সাধারণত মানুষ সুবহানাল্লাহ বলতে পারবে, অর্থাৎ তিনটি শ্বাসে তিনবার সুবহানাল্লাহ বলতে পারবেন, অর্থাৎ এত সময় লাগবে না সুবহানাল্লাহ বলতে। প্রতিটি ক্ষণে ক্ষণে আপনি সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে বৃক্ষরোপণ হবে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, জান্নাতে চারটি বৃক্ষরোপণ হবে। আমাদের জন্য এত সুযোগ আছে, ঘরে থাকুন, ঘরের লোকদের কিছু শিখান, তাদেরকে দর্শ দিন, নেকির কাজের তালিম দিন, ফজরে নিজেও উঠুন এবং ঘরের লোকদেরকে ডেকে দিন। এছাড়া আপনার জীবনে কিছুই নেই। যেসব যুবকেরা এসবের বিপরীত সংসার ভাঙার দিকে চলে যায়, যারা বিবাহিত, পিতামাতা বিরক্ত, সালমান ভাই অতঃপর মা বাবা কি করেন, আমি একটু ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে, দর্শক শ্রোতারা একটু মনোযোগ দিন, যে সন্তান উচ্ছৃঙ্খল হয়ে থাকে তার উচ্ছৃঙ্খলতার কারণেই তাকে বিবাহ করানো হয়, যে বিবাহের পর সংশোধন হয়ে যাবে। এখন তার দুটি পদ্ধতি রয়েছে, যদি স্ত্রী হয় বদমেজাজি তাহলে সম্ভবত তাকে সেট করতে কিছুটা সফল হবে, কিন্তু সে ঘরের মধ্যে সবার মাথা নষ্ট করে দেবে। যদি সে এমনটি নয়, তার গ্রিপ আর সে নর্মাল স্বভাবের হয়, তাহলে সে ঘর নষ্ট হয়ে যাবে, কেননা স্ত্রী সারা রাত ঘরে রইল এবং স্বামীও সারা রাত বাহিরে, মা বাবা মাথায় হাত মেরে বলছে সে বিবাহের পরও সংশোধন হল না। বিবাহের আগে সন্তানকে সংশোধন করে বিয়ে দিন। আপনি মা বাবা হয়ে যদি সংশোধন করতে না পারেন তাহলে স্ত্রী কিভাবে করবে? আচ্ছা, স্ত্রী যদি সংশোধন করে তখন আপনি বলেন আমার সন্তানকে শাসন করছ, আপনি তো বিয়ে এই জন্য করিয়েছেন আপনার সন্তান সংশোধন হোক। সেই স্ত্রী অর্থাৎ দায়িত্বহীন জীবন অতিবাহিত করছে, সেই স্ত্রী দায়িত্বহীন জীবন অতিবাহিত করছে। পিতামাতা বলেন তাকে বিবাহ দিলে দায়িত্ববান হয়ে যাবে, আরে আল্লাহর বান্দা, মা বাবার ঘরে দায়িত্ববান হতে পারেনি, শ্বশুর বাড়িতে কিভাবে দায়িত্ববান হবে? বরং যদি সেখানে শ্বশুর বাড়ির লোকজন তাকে দায়িত্ববান বানানোর চেষ্টা করে, তা সে সহ্য করতে পারবে না। সন্তানদেরকে বিবাহ দেওয়ার আগে তাদের মধ্যে ম্যাচুরিটি এবং জিম্মেদারি তৈরি করতে হবে, এটা সকল পিতামাতার নৈতিক দায়িত্ব। তো এই কাজ করুন। এমন হয় যে অনেক সময় বিবাহের পর তাদের জীবনে রুটিনও পরিবর্তন হয়ে যায়, তারপরও সমস্যা হয়, হয়তো অনেকের হয় না, আমি জেনারেল কথা বলছি। এমনও হয়ে যায়, তেমনও হয়ে যায়, কিন্তু যে একটি নেচার আছে তা হল নিজের সন্তানদের মাঝে শিক্ষা দীক্ষা আর দায়িত্বশীলতা তৈরি করুন। বাবা, তোমার বিবাহ হচ্ছে বিবাহের পর জীবন এমন, মা, তোমার বিবাহ হচ্ছে বিবাহের পর জীবন এমন। আমি সবসময় মায়েদেরকে পরামর্শ দিচ্ছি, বরং আমার যে বোনেরা আমাকে শুনছেন এবং মেয়ের বয়সী অনেকে আছেন, মা, ঘরে কাজ করা শিখুন। ঘরে এই ডাস্টিং, খাবার রান্না করা, কিচেন ইত্যাদি ইত্যাদি, কেননা যখন আপনার বিয়ে হবে তখন এসব কাজ আপনাকেই করতে হবে। আজ আপনার মায়ের কথা হয়তো আপনার খারাপ লাগবে না, কিন্তু মা সেখানে যা বলবে তা আপনার সহ্য হবে না, করতে পারবেন না। যখন মা বাবা আপনাকে বলতো, মা কাজ করো, ঘর পরিষ্কার করো, রান্নাবান্না শিখো, আরও অন্যান্য দশ প্রকারের কাজ আছে যেগুলোকে সংসারের কাজ বলা হয়, ব্যবহারের রীতিনীতি, এই শব্দটি বাহারে শরীয়তের মধ্যে আছে, মেয়েদের ব্যাপারে বলা হয়েছে, আচরণের রীতিনীতি শিখতে হবে, যেটা অনেক উত্তম ম্যানার্স হয়, এসব কিছু বিষয় মা শিখতে হবে। এভাবে আমার যুবকদেরকেও আমি আরজ করব, বিবাহের পর এমন জীবন অতিবাহিত করুন যেন আপনার স্ত্রী আপনাকে সম্মান করে। সে যেন এটা না বলে, সে বলবে না, তার বলাটা উচিত নয়, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু অন্তর তো অন্তরই স্ত্রী যদি দেখে যে স্বামী একেবারে ভবগুরু স্বভাবের, দায়িত্বের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই, কথা বলার আগ্রহ নেই, সে স্ত্রীর সাথে এভাবে কথা বলছে যেভাবে সাধারণ মানুষের সাথে যেভাবে কথা বলা হয়, তিনি তো আপনার স্ত্রী, বাহিরের সাধারণ মানুষ নয়, এভাবে এমন আচরণ করা উচিত নয়। তো এই ম্যানার্স শিখাতে হবে, পিতামাতার উচিত নিজের সন্তানের মাঝে এসব বিষয় শেখাবে, যাতে বিবাহের পর তার স্ত্রীর কাছে আপনার সন্তানের সম্মান বাড়ে। অথবা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাবে, তো যাওয়ার সময় নিজের এমন অ্যাটিটিউড হবে যাতে তার সম্মান থাকে।
কি চমৎকার!
অন্যথায় কথা বাড়বে, কথা বাড়া উচিত নয়, এটা আমার অনুরোধ। এবং কখনো কখনো পূর্ণ প্রশিক্ষণ নিয়ে আসেন, বাবার বাড়ির এবং শ্বশুর বাড়ির পরিবেশ আলাদা হয়ে থাকে, তারপর সে মেয়েকে শ্বশুর বাড়ির পরিবেশে অ্যাডজাস্ট হওয়ার জন্য স্পেস দিতে হবে, সে মেয়েটিকে চেষ্টাও চালিয়ে যেতে হবে, তার চেষ্টা কমতে থাকতে পারবে না, সে রুটিন মোতাবেক চলবে। আর ডেফিনেটলি দেশ পরিবর্তন হয়, ঘর শহর পরিবর্তন হয়, তখন মানুষের অভ্যাসের মধ্যে ভিন্নতা দেখা যায়। এখন সে 18-20 বছর পর এক পরিবেশ থেকে আপনার পরিবেশে আসলো, তাকে পরিবর্তন হতে কিছু সময় লাগবে, তো এতে সাপোর্ট এবং নম্রতা উভয়টি দেয়া উচিত। তেমনিভাবে জামাতার উপরও, সেও কোনো ফ্যামিলি হতে এসেছে, ঠিক আছে আপনারা খোঁজ খবর নিয়ে বিবাহ দিয়েছেন, কিন্তু মূল নেচার তো বিবাহের পরই সামনে আসে, মেলামেশা যেভাবে হয়ে থাকে, তাই এতে অ্যাডজাস্ট হওয়ার সময় লাগবে, তাড়াহুড়ো করবেন না, নিজের বংশের মধ্যে, ফ্যামিলির মধ্যে বিবাহের পর অ্যাডজাস্টমেন্ট হয় না, কিছুটা সময় লাগবে, টাইম লাগবে, কিছু জিনিস খুব দ্রুত অর্থাৎ সেটা ফেভারে চলে আসবে, আর কিছু জিনিস টাইম লাগবে। আপনি যদি সাহস, ধৈর্য, সাপোর্টিং এবং নম্রতার সাথে চলেন, তো ইনশাল্লাহ আপনার ঘর আবাদ থাকবে, আর আপনি হাসি খুশিতে আপনার সংসার চালাতে পারবেন, এবং অনেক কম সমস্যা আপনাকে ফেস করতে হবে। তো আমি জেনারেলভাবে, সমষ্টিগতভাবে কিছু বিষয় আরজ করেছি, আমাদের যে তাড়াহুড়ো করা এবং অ্যাগ্রেশনের যে রাগান্বিত হওয়া আর বকাঝকা করা, খুব দ্রুত কারো ব্যাপারে সিদ্ধান্ত বা ফয়সালা করার যে অভ্যাস হয়ে থাকে, এটা অনেক সময় আমাদের ক্ষতি সাধন করে।
মারহাবা, জি কল।
অনেক নতুন নতুন বিষয়ের উপর আমাদের সংশোধন হচ্ছে। হাজি সাহেব, আপনি অভ্যাসের উপর কি কোনো কোর্স করেছেন? সেই কোর্স আমাদেরকেও বলুন, সেটা কতদিনের কোর্স হয়, যাতে করে আমাদের অভ্যাসসমূহ সুন্দর হয়ে যায়। আল্লাহ পাক আপনাকে রাত দিন উন্নতি দান করুক। হাজি সাহেব, যে লোকটি নিজে কাজ করেন না এবং সামনের মানুষটিকে অর্ডার করেন, নিজে বসে থাকেন এবং বলেন এই কাজটি করে দাও, ওই কাজটি করে দাও, নিজে কাজের ফাঁকি দিয়ে থাকেন, এমনটি করা এবং অপরজনকে অর্ডার করা এবং নিজে বসে থেকে অসুস্থ হয়ে যায়, এই ব্যাপারে পথ প্রদর্শন করুন।
আল্লাহ তাআলা আপনার ধারণার চেয়ে আমাকে আরো উত্তম করুক। এটার কোনো কোর্স নেই, আমিও কোনো কোর্স করিনি, আমি কেবল দাওয়াত ইসলামীর মহলে এসেছি। এবং দাওয়াত ইসলামীর এই দিনী পরিবেশ অভ্যাসগুলো কীভাবে সঠিক হয় সেটার উপর আমাদেরকে বোঝানোর পরিপূর্ণ চেষ্টা করেছে। আমির আহলে সুন্নাতকে আমি দেখেছি ওনার অভ্যাসগুলো কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, যার কারণে ধারণা হয় যে উত্তম অভ্যাস এগুলো এবং উত্তম চরিত্র, উত্তম আন্দাজ এটাই হয়। এখন সেটাও দেখেছি, আমার জন্য দোয়া করুন সেগুলো দেখে তা পালনকারী হয়ে যায়, আমার জন্য দোয়া করবেন। এরপরেও কিছু মানুষ এমন হয়ে থাকে, এখানে আমার একটা গল্প মনে পড়ল। একটি গল্প ছিল, একটি গ্রুপের মধ্যে এমন একজন বন্ধু ছিল, সে কোনো কাজ করে না, বলে একটু এসে এগুলো উঠাও, আরো ভাই উঠিয়ে নাও না, আমি তো বসে আছি, ঠিক আছে উঠে নিচ্ছি, আরে ভাই হাঁড়িটা একটু রেখে দাও, ভাই হাঁড়িও কি আমাকে রাখতে হবে, তুমি হাঁড়িটা রাখতে পারো না, একটু উঠে রেখে দাও, আচ্ছা ভাই চুলাটা জ্বালিয়ে দাও, ভাই আমি তো চুলা জ্বালাতে পারি না, আমার ভয় লাগে, আমাকে দিয়ে হবে না, আচ্ছা খাবার তৈরি হচ্ছে, আচ্ছা ভাই চামচটা একটু এনে দাও, ভাই চামচ আর কি কোনো কাজ হলো, এটা তো তুমি করতে পারো, তুমি নিয়ে নাও। কিছুক্ষণ পর বলবে, দস্তরখানা রেডি, খাবারও রেডি হয়েছে, এসে খেয়ে যাও। ভাই যখন এত করে বলছেন তখন কিছু কথা তো শুনতে হবে, এখন সবার আগে এসে খাবার খেতে বসে যাবে। তো অনেক সময় এমন লোকই হতে থাকে যে ভাই আসলেই কাজ করে না, শুধু হুকুম দিতেই থাকে, কিন্তু সে তো তাদেরই বন্ধু। এভাবে আমাদের এখানে ধারাবাহিক প্রশ্ন এসে থাকে, ঘরের মধ্যেও এমনটি হওয়া উচিত নয় এবং বাহিরেও এমনটি হওয়া উচিত নয়। সরকারে দো জাহান সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের শান ও মর্যাদার উপর আমরা কুরবান। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম নিজের গোলামদেরকে কাজও ইরশাদ করতেন এবং নিজের দায়িত্ব কাজ নিয়ে নিতেন। এটা আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারকময় ভূমিকা, তিনি ঘরের কাজে অংশ নিতেন। এইভাবে সাহাবায়ে কিরামও নিজের দায়িত্বে কাজ নিয়ে নিতেন। এটা আমাদের জন্য শিক্ষা এবং নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের উত্তম চরিত্র, যা আমাদের সংশোধনের জন্য আমাদেরকে বয়ান করা হয়। আল্লাহ আমল করার তৌফিক দান করুক,
আমিন।
অনেক অনেক শুকরিয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তবো।